ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন শনিবার দুপুর, বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে যেসব রিপোর্ট প্রতিবেদন রয়েছে তার কিছু ঝলক। প্রথমে আছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আইএসএ যোগ দিতে নয়, বাবা মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছিল ফারহিন মাইরুনা, বললেন ফারহিনের বাবা গ্যাস্ট্রোলজিস্ট প্রফেসর ডক্টর শামসুদ্দিন মোহাম্মদ ইসহাক।
আছে আমির খসরুর প্রতিবেদন।
মানব পাচার এটা তো কোন একটা পৃথিবীর দেশের সমস্যা না, এটা একটা রিজনাল সমস্যা এবং একটা গ্লোবাল সমস্যা, এবং এই সমস্যার সমাধান সবসময় এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করতে হয়।
কলকাতার রিপোর্টও শুনবেন।
ঢাকায় গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে যে স্থল সীমা চুক্তি সই করবেন তাতে উপস্থিত থাকতে রাজি করানো গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তবে গোড়াতেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার বলছেন দক্ষিণ চীন সাগরে চীন যে ভূমি দাবি করছে তা আন্তর্জাতিক নিয়মনীতি বিরোধী এবং যুক্তরাষ্ট্র বিতর্কিত ভূমির যে কোনো ধরনের সামরিককরণের বিরোধিতা করছে। আজ সিঙ্গাপুরে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বিষয়ক সম্মেলনে তিনি বলেন যে চীন যেভাবে দ্বীপ নির্মাণ করছে এবং এইসব কৃত্রিম দ্বীপের সামরিকীকরণের সম্ভাবনা সম্পর্কে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। শাংরিলা ডায়ালগ শীর্ষক নিরাপত্তা ফোরামে যোগদানকারী এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তাদের মিস্টার কার্টার বলেন যে বিবাদিত স্প্রেডলি দ্বীপের অন্য দাবিদাররাও যদি সেখানে তাদের চৌকি স্থাপন করছে, চীন অন্যান্যদের ছাড়িয়ে দ্রুত এগিয়ে গেছে। তারা মাত্র 18 মাসে 800 হেক্টর জমির ওপর তাদের দাবি ব্যক্ত করেছে। ওই ফোরামে উপস্থিত চীনা সামরিক বাহিনীর একজন প্রতিনিধি এবং চীনের সমরবিজ্ঞান একাডেমির সিনিয়র কর্নেল জাও জিয়াঝু বলেন যে এই সব মন্তব্য তাঁর কথায় অহেতুক। চীন জোর দিয়েই বলে এসছে যে সম্পদশালী দক্ষিণ চীন সাগরের প্রায় সবটাতেই তাদের সার্বভৌম অধিকার রয়েছে। ফিলিপিন্স, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনেইও ওই সাগরের অংশবিশেষ দাবি করছে। আজ শনিবার টোকিও থেকে প্রায় 900 কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে সুনামির কোনো আশঙ্কা নেই, কারণ এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ভূমি থেকে অন্তত 600 কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ বলছে এই ভূমিকম্প ছিল 7.8 মাত্রার, প্রায় সেরকমই শক্তিশালী যা গত মাসে নেপালে আঘাত এনে প্রায় 9,000 লোকের মৃত্যুর কারণ হয়েছিল। তবে আজকের এই কম্পনে জনবহুল এলাকায় ঝুঁকি অনেক কম ছিল, যদিও টোকিওতে এই কম্পন অনুভব করা গেছে স্থানীয় সময় রাত 8:25 মিনিটে, সেখানকার ভবনগুলো তখন দুলে ওঠে। ইটালির কর্তৃপক্ষ আজ জানিয়েছে যে লিবিয়ার উপকূল থেকে অদূরে ভূমধ্য সাগর পাড়ি দেবার চেষ্টা করার সময় প্রায় 4,200 জনকে উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উন্নত জীবনধারণের জন্য আসতে চাইছে। 22টি অভিযানে সম্পৃক্ত ইটালির নৌবাহিনী এবং জার্মান, আইরিশ, বেলজিয়ান ও ব্রিটিশ জাহাজের সাহায্যে উপকূলরক্ষীরা 4,243 জন উদ্ধারকৃত দেশান্তরিত লোকজনকে সিসিলি সহ দক্ষিণ ইটালির পোতাশ্রয়ে নিয়ে আসে। সমুদ্র উপকূলরক্ষীরা বলছে যে মাছ ধরার নৌকা এবং রাবারে তৈরি ডিঙ্গিতে তারা 17টি মৃতদেহ পেয়েছে। এদের নাগরিকত্ব এবং কোন পরিস্থিতিতে এরা মারা গেল সেটা জানা যায়নি, তবে ইটালির কর্মকর্তারা প্রায়শই প্রতিকূল অবস্থার কথা বর্ণনা করেছেন, যেমন অত্যধিক ক্লান্তি, পানির পিপাসা, নানান প্রাকৃতিক পরিস্থিতির মুখোমুখি হওয়া এবং জাহাজের ভেতরে সহিংসতা এইসব মৃত্যুর কারণ হতে পারে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের হিসেব মতে আজ পর্যন্ত 80,000-এরও বেশি লোক ভূমধ্য সাগর পাড়ি দিয়েছে। 1,800-এরও বেশি দেশান্তরী মানুষ সমুদ্রবুকে হারিয়ে গেছে, যাদের কোনো খুঁজি পাওয়া যাচ্ছে না। আইএসএ যোগদান নয়, বাবা মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছিল ফারহিন মাইরুনা। তার বাবা গ্যাস্ট্রোলজিস্ট অধ্যাপক শামসুদ্দিন মোহাম্মদ ইসহাক একথা বলেছেন। আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক শামসুদ্দিন বলেন তার মেয়ের বিরুদ্ধে আইএসএ যোগদানের যে কথা বলা হচ্ছে তা মানতে রাজি নন তিনি।
তিনি বলেন তার মেয়েকে এমন কোন শিক্ষা দেননি যাতে করে সে এ ধরনের কোন সংগঠনে যোগ দিতে পারে। ১৯ বছরের তরুণী ফারহিন গত ৪ মে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এরপর তাকে নিয়ে যা কিছু হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন মেয়েটির বাবা প্রফেসর শামসুদ্দিন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কেন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে রিপোর্ট দিয়েছে তা বুঝতে অক্ষম। তার মতে আইএস এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে তার মেয়ের যোগাযোগ থাকার প্রশ্নই উঠে না।
আমার সাথে রাগারাগি করে ও চলে গেছে, আমরা চারজন একসাথে যাওয়ার কথা ছিল, ও পড়ার জন্য, ওখানে নিয়ে করার জন্য, আমাদের ভিসা পাসপোর্ট একসাথে আমি কনফারেন্সে যাওয়ার জন্য।
ডাক্তার শামসুদ্দিনকে বিমানবন্দরে গোয়েন্দা কর্মকর্তারা জেরা করেছেন। ফারহিনের মোবাইল ল্যাপটপ সিজ করে নেওয়া হয়েছে। মেয়েটির ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায় ৯ ফেব্রুয়ারি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে নিয়ে সে একটি স্ট্যাটাস দিয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এক স্ট্যাটাসে বলেছে এটা পালন করা ইসলামের জেনা। ডাক্তার শামসুদ্দিন বলেন তার মেয়ে মনে করে বাংলাদেশে মেয়েদের নামাজ কালাম হয় না, ফিকা শাস্ত্রে পড়াশোনা করে এদেশে মেয়েদের নামাজ শেখাবে। পাঁচই মে মেয়েটিকে ঢাকা ফেরত পাঠিয়ে দেয় ইস্তাম্বুল কর্তৃপক্ষ। এরপর থেকে সে বাড়িতেই আছে, জানালেন তার বাবা শামসুদ্দিন।
বিএনপি বলেছে তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা দেওয়ার সময় বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কথা বলেন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
ব্যারিস্টার মওদুদ আহমেদ এ প্রসঙ্গে বলেন, তিনি বলেন বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তরণের লক্ষ্যে আলোচনার জন্য সরকারকেও এগিয়ে আসতে হবে। এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠন এবং সাধারণ মানুষ ঢাকায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা ছাড়াও সারা দেশে শহীদ জিয়ার ৩৪তম মৃত্যুবার্ষিকী আলোচনা, বাঙালি ভোজ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় যাচ্ছেন বাংলাদেশের সঙ্গে স্থলসীমা চুক্তি সই করতে। সঙ্গে যেতে রাজি করিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ছিটমহল বিনিময়ে তো পশ্চিমবঙ্গের মতো জড়িত অসম ও মেঘালয় রাজ্য। সেখানকার দুই মুখ্যমন্ত্রীকে সঙ্গী হতে এখনও আমন্ত্রণ জানাননি মোদি। এসব নিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গ ছাড়াও ছিটমহল বিনিময়ে জড়িত অসম ও মেঘালয়ের প্রধানমন্ত্রীদের কিন্তু ঢাকায় আমন্ত্রণ এখনো করেননি মোদি। মমতাও দ্বিধায় ছিলেন নানান কারণে। তার আশঙ্কা হয় ঢাকায় গিয়ে মোদি তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও যদি কিছু ঘোষণা করে দেন। মমতার দাবি, বাংলাদেশকে তিস্তার জল বেশি বেশি দেওয়া চলবে না। মমতার দাবি মেনে নিয়েছে কেন্দ্র। এছাড়াও ছিটমহল বিনিময়ের পর সেখানকার যেসব বাসিন্দা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবেন তাদের পুনর্বাসনের জন্য কেন্দ্র যে ৩,০০০ কোটি টাকা দিচ্ছে তা কাজে লাগিয়ে ৩০শে জুলাইয়ের মধ্যে পুনর্বাসন শেষ করে ফেলবার যে নির্দেশ জারি করেছিল কেন্দ্রীয় সরকার, মমতার আপত্তিতে ওই সময় সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে পাকিস্তানের পতাকা বরদাস্ত করবে না ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। কলকাতায় আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, নতুন দিল্লিতে কেন্দ্রের বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দাউদ ইব্রাহিমকে দেশে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে সরকারের তরফে যা যা করার দরকার তা করা হচ্ছে বলেও জানিয়ে দেন। একই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সরকারের গত এক বছরে সাফল্যের খতিয়ান তুলে ধরে জানান, এই সময়কালে দেশে অনুপ্রবেশকারীর সংখ্যা কমেছে, জঙ্গি হামলার ঘটনাও কমেছে, জঙ্গি হামলায় মৃতের সংখ্যা কম হয়েছে জানিয়ে তিনি সংখ্যাতত্ত্বের হিসেবও পেশ করেন সাংবাদিক সম্মেলনে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক আক্রমণ চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে। নিরাপত্তা কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে শুক্রবার রাতে বিদ্রোহীরা বর্নো রাজ্যের মাইদুগুড়িতে রকেটের সাহায্যে একটি আবাসিক ভবনে গ্রেনেড নিক্ষেপ করে। ওই হামলায় ১৭ জন আহত হয়েছেন। একজন বাসিন্দা বলছেন যে তিনি ৪০ বার বিস্ফোরণের শব্দ শুনেছেন, তারপর আর হিসেব রাখতে পারেননি। সিরিয়ার সক্রিয়বাদীরা বলছেন যে উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশে সিরীয় সরকারি বাহিনীর বিমান হামলায় 71 জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই অসামরিক লোকজন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে সামরিক হেলিকপ্টার আলেপ্পো শহরের বিদ্রোহী অধ্যুষিত শাহর এলাকায় এবং কথিত ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে থাকা আল বাবের একটি শহরে ব্যারেল বোমা ফেলে। ফিফার নবনির্বাচিত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার সংগঠনটির $15 কোটি উৎকোচ সংক্রান্ত দুর্নীতির কেলেঙ্কারি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন। এই সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলো তদন্তের কথা যে ঘোষণা করেছেন, সে প্রসঙ্গে আজ সুইজারল্যান্ডের জুরিকে সংবাদদাতাদের ব্ল্যাটার বলেন তিনি তার নিজের ব্যাপারে উদ্বিগ্ন নন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন 100 মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। মানব পাচারের শিকার হয়ে অসহায় অবস্থায় থাকা অভিবাসী এবং শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে থাইল্যান্ডে হয়ে গেল বিশেষ সম্মেলন, এবং সেই সম্মেলনে যোগদানের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন সেখানে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় একথা বুঝতে পেরেছে যে এই সমস্যা সৃষ্টিতে বাংলাদেশের কোনো দায় নেই এবং এই সংকট কাটিয়ে উঠতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদুল হকের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যে চরম সংকটের এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে সংকট সমাধানের উপায় খুঁজে বের করার লক্ষ্যে থাইল্যান্ডে শুক্রবার অনুষ্ঠিত হয় বিশেষ বৈঠক, যাতে বাংলাদেশ সহ 17টি দেশ এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ওই বৈঠকের ফলাফল কি সে প্রশ্নে নানা মত দেখা যাচ্ছে। তবে বাংলাদেশ সরকারের দিক থেকে ফলাফলকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে সে প্রশ্নে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।
এটা তো কোন একটা স্পেসিফিক দেশের সমস্যা না, এটা একটা রিজনাল সমস্যা এবং একটা গ্লোবাল সমস্যা, এবং এই সমস্যার সমাধান সবসময় একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করতে হয়। তো বাংলাদেশ আপনারা জানেন যে স্থানীয় পর্যায়ে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন, তারপরে কিন্তু তারপরেও আমরা দেখছি যে এটার একটা যেহেতু রিজনাল ডাইমেনশন আছে, রিজনাল ডাইমেনশনের প্রেক্ষিতে যে উদ্যোগটা ব্যাংকক সরকার সবাইকে নিয়ে 17টা দেশ মিলে নিয়েছে, আমার মনে হয় যে এর ফলে এটার একটা কম্প্রিহেনসিভ সলিউশনের দিকে আমরা যেতে পারবো।
অভিবাসন সমস্যায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশটি ওই বৈঠক থেকে আশানুরূপ ফল পেয়েছে, এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করছেন সে প্রশ্নে পররাষ্ট্র সচিব শহীদুল হক।
মিয়ানমার সরকারও এই সমস্যাটা সম্পর্কে ওয়াকিবহ, এবং সম্মেলনে যে জিনিসটা সবাই বলেছেন যে এটা রুট কজগুলো খুঁজে বার করতে হবে। তো সুতরাং রুট কজটা আপনি যে জিনিসটার কথা বললেন ওইটার দিকে ইঙ্গিত করে। আমি মনে করি যে এর ফলে সম্মিলিত একটা প্রচেষ্টা হবে, এবং এই সমস্যাটা যে শুধু বাংলাদেশে নয় এবং এই সমস্যার উৎপত্তি যে বাংলাদেশের ভিতরে নয় বাংলাদেশের বাইরে, এই বিষয়টা আমার মনে হয় যে সকলে উপলব্ধি করেছে এবং নানাভাবে ওইটা প্রকাশ করেছে। যদিও সম্মেলনের সামারি এসছে ওইখানে ওই ব্যাপারে এটা আসেনি, বাট রুট কজের ব্যাপারে অ্যাকশন নেওয়ার ইস্যুতে বলা হচ্ছে। কারণ জানেন এই ধরনের সম্মেলনে নির্মাণ শৈলীর হয় না, সিগনাল পয়েন্টের হয় না, একটা সবাই মিলে কম্প্রিহেনসিভলি আমরা এটা অ্যাড্রেস করার যে উদ্যোগ নিয়েছি এটি আমার মনে হয় প্রশংসনীয়, এবং একই সাথে মিয়ানমার ডেলিগেশন আমাকে বলেছে যে দেখো এই সমস্যাটা কিন্তু আমরা বাইরে গিয়েও একটা উদ্যোগ নিতে হবে সলভ করে। তো আমি ওনাদেরকে বলেছি যে দেখো আমরা সবসময় কিন্তু এটা বাইরে সলভ করতে চাচ্ছিলাম, এবং সবসময় এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিছুটা প্রগতি হচ্ছে, কিছুটা একসময় তো চলেও যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে ওনাদের উপলব্ধি হচ্ছে যে এটা বাইরে অনেক আগে সলভ করা উচিত ছিল, এখনো সময় আছে এটা সলভ করে,
বলছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। এদিকে ঢাকায় বাংলাদেশি অভিবাসীদের নিয়ে কর্মরত ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ বাংলাদেশি ইমিগ্রেন্টস বা ওআরবি প্রধান সৈয়দ সাইফুল হক মনে করেন যে বৈঠকটি আরো ফলপ্রসূ হতে পারত।
যেটা অগ্রগতি আমরা লক্ষ্য করিনি সেটা হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক আমরা চেয়েছিলাম যে আঞ্চলিক ভাবে এই এটাকে রোধ করার জন্য, বিশেষ করে পাচারকারীদেরকে ধরার জন্য। আমরা জানি যে পাচারকারীরা মায়ানমার থেকে শুরু এবং সেই তারা বাংলাদেশি পাচারকারীদের সাথে সংযোগ রেখে আরো 4টি দেশে পাচারকারী যে বিশাল সংস্থা আছে এদেরকে যেভাবে ধরতে হবে, এবং এর এদের কাছ থেকেই আসল তথ্যগুলি আমরা জানতে পারবো যে এটা এই যে বাংলাদেশ থেকে যে পাচার হয়েছে এটার পিছনে কি অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, এখান থেকে লোকগুলিকে নিয়ে যাওয়ার ব্যাপারে মায়ানমারের কোনো ভূমিকা আছে কিনা। কারণ আমরা অবস্থা দৃষ্টি যেটা দেখছি যে মায়ানমার চাচ্ছে যে বাংলাদেশিদেরকে সামনে এনে তারা রোহিঙ্গা ইস্যুটাকে ধামা চাপা দেওয়ার, সুতরাং সেই জায়গাটায় মনে হয় যে এই আলোচনাতে আরো যোদ্ধা আসতে পারত, একটা ফ্রেমওয়ার্ক হতে পারতো, হয়তো সামনের দিকে আলোচনা চলবে। তবে বাংলাদেশ আমরা মনে করি যে এটাকে যে রোহিঙ্গা ইস্যু হিসাবেই তারা আনতে যাচ্ছে এটার সাথে আমরা পূর্ণ সমর্থন জানাই, তবে একদিক দিয়ে যে আমাদের দেশের থেকে যাতে মানুষ পাচার না হয় এবং তাদের অধিকার সংরক্ষিত হয়, যারা এখনো ভাসমান আছে বা বিভিন্ন দেশে আছে সে তাদের অধিকারটা নিশ্চিত হয় সেইটার ব্যাপারে আমরা তাকিয়ে আছি।
অভিবাসী সংকট নিয়ে বিশেষজ্ঞগণ বলছেন, সংকট সমাধানের শুরুটি ভালো, এখন প্রয়োজন সুসমন্বিত কার্যকর উদ্যোগ, তা না হলে সংকট থেকেই যাবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আর এবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, আইএস এর মতো জঙ্গি সংগঠনের প্রতি তরুণ সমাজের দুর্বলতা। আপনারা জানেন, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হলেন সেপ ব্ল্যাটার। 79 বছর বয়সে পাঁচবারের মেয়াদে নির্বাচনে জয়লাভটা তার জন্য খুব একটা সহজ ছিল না, যাই হোক তিনি জয়ী হলেন। টেলিফোনে এখন লস এঞ্জেলস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রাক্তন ফুটবলার, মোহামেডান দলের সদস্য, ক্রীড়া সংগঠক কোহিনুর রহমান, বাংলাদেশের তিনি ফুটবলার। এবং কোহিনুর রহমান, আপনি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যেমন বলছিলাম যে সংখ্যাগরিষ্ঠতার জন্য এই ফিফার ভোটাভুটিতে 140 ভোটের প্রয়োজন ছিল, জয়ের জন্য 133 ভোটই ছিল তার যথেষ্ট। আর তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্ডানের প্রিন্স আলি বিন আল হোসেন, তিনি দ্বিতীয় রাউন্ডের কোনো ভোটাভুটির আগেই তার পরাজয় মেনে নিয়ে সরে দাঁড়ালেন। ব্ল্যাটারকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল, তার অবশ্য অভিব্যক্তি ছিল যে তিনি খুব খুশি।
Thank you so much that you are here. The interest for following this wonderful day today, it was a big congress and we have the same president. I'm a happy man. Thank you.
হ্যাঁ, তিনি খুশি। অবশ্য এর আগে ইউরোপীয় ফুটবল সমিতি UEF এর প্রেসিডেন্ট ফ্রান্সের মিশেল প্ল্যাতিনি সহ ফুটবলে ইউরোপের অনেক নামী কর্মকর্তা অবশ্য ব্ল্যাটারের প্রতি তাদের আস্থা হারানোর কথা বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন। কোহিনুর রহমান, আপনি কি মনে করেন এই ধরনের একটা দুর্নীতির মধ্যে সেপ ব্ল্যাটার জয়ী হয়ে এগিয়ে এলেন?
সেপ ব্ল্যাটার 17 বছর থেকে এটার একটা প্যাকেজে আছেন এবং সে মোটামুটি আগাগোড়ে আমরা দেখেছি অনেক ভালো কাজ করেছে, কিন্তু এইবারের যে এলিগেশন এটা একটা বিরাট স্পোর্টসের জন্য একটা খুবই খারাপ একটা জায়গা মানে।
হ্যাঁ, কিন্তু এই অর্থ কেলেঙ্কারিতে অনেকেই জড়িত আছে, যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তারা জড়িত রয়েছেন, জেফ্রি ওয়েব তিনি রয়েছেন জড়িত, এবং অন্যান্য অনেক দেশের নিকারাগুয়া, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, ব্রাজিল, অনেক বড় বড় কর্মকর্তারা এর সাথে জড়িত। আরও যেটা হচ্ছে যে 2018 সালে রাশিয়াকে এবং 2022 সালে কাতারকে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে দেওয়ার কারণেই কিন্তু এই আর্থিক কেলেঙ্কারি দেখা দিয়েছে, কারণ তারাই উৎকোচ দিয়ে এদেরকে রাজি করিয়েছে কর্মকর্তাদের যে তাদের দেশে যেন ফুটবলের আয়োজন করতে দেওয়া হয় বিশ্বকাপের। তো এই যে বিশ্বকাপ ফুটবলকে নিয়ে এত বড় কেলেঙ্কারি, আপনি একজন ফুটবলার হিসেবে কি মনে করেন?
আমি যেটা মনে করি যে নেক্সট এশিয়া ওয়ার্ল্ড কাপ যে কাতারে এবং রাশিয়া যে জিনিসটা হতে যাচ্ছে এটা নিয়ে সবারই একটা মানে এটা কোনো ঝামেলা আছে কি না এ ব্যাপারে সবাই একটা FBI এবং ইসরা দেখতেছে। এখনো এটা বেরোয় আসেনি, তবে অবশ্যই এটা বেরোয় আসবে। এটা তো এইভাবে যদি তারা কোনো কিছু করে থাকে, রং কিছু করে থাকে, বেরোয় আসবে।
হ্যাঁ, কারণ এত বড় বড় কর্মকর্তাদের যে ধরপাকড় করছে, কোনো একটা স্পষ্ট তারা প্রমাণ না পেলে হয়তো এই ধরনের পদক্ষেপ নিত না যারা অনুসন্ধান করছে, অনুসন্ধানকারী সংস্থাগুলো, এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও এর সাথে জড়িত ছিলেন। আরেকটি কথা যে কোকা কোলা, ডেল্টা এয়ারলাইন্স, নাইকের মতন বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের যে আর্থিক সমর্থন আছে এই বিশ্বকাপে সেই সমর্থন প্রত্যাহারের কথাটা বিবেচনা করছে, সে বিষয়ে কি মনে করেন আপনি? সেটা তো একটা সংকট সৃষ্টি করবে,
অনেক বড় সংকট সৃষ্টি করবে। ফিফা যদি এইদিকে এই জিনিসটাকে যদি ওরা ওরা মানে এখনো এটা এলিগেশনটা যা আসছে এটা তো এখনো প্রমাণ হয়নি, রুল আউট হয়নি,
যাই হোক তারা বিবেচনা করে দেখছে।
এত বড় বড় যেমন সুপারভাইজার এরা যদি পুল আউট করে এখান থেকে, এটা খেলার জগতে একটা বিরাট
সমস্যা এবং সংকট সৃষ্টি করবে।
অবশ্যই সমস্যার সৃষ্টি করবে, এবং ছোট ছোট দেশগুলা যারা মানে এই এই ব্যাপারে হেল্প আউট হয়, আমাদের বাংলাদেশও এই এই ফিফা থেকে অনেক টাকা পয়সা দেয়,
অনেকেই ক্ষতিগ্রস্ত হবে।
অবশ্যই এটা বন্ধ হয়ে যাবে তখন খেলার প্রতি অনেক একটা বিরাট।
হ্যাঁ, আমাদের হাতে আর সময় নেই। কোহিনুর রহমান, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
আর এখন যুক্তরাষ্ট্র সরকারের মতামত সম্বলিত সম্পাদকীয়।
রাজনৈতিক বিরোধিতাকারীরা মালি সরকারের সঙ্গে প্রাথমিক একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে, যা বিপর্যস্ত পশ্চিম আফ্রিকার দেশটির বহু দশকের লড়াই বন্ধের ক্ষেত্রে একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। জাতিসংঘ এবং আলজেরিয়া সরকারের মধ্যস্থতায় সম্পাদিত প্রাথমিকভাবে স্বাক্ষরিত এই চুক্তিটি 14 মে মালি সরকার গ্রহণ করে। নীতিগতভাবে বিচ্ছিন্নতাবাদী জোট উত্তরাঞ্চলীয় আজাবাদ নামে খ্যাত এলাকার অধিগতর স্বায়ত্তশাসনের দাবি করে আসছে, তবে তারাও এই চুক্তিতে সম্মত হয়েছে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে তাদের দাবির নিশ্চয়তার জন্য তারা আরও চাপ দেবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে বিক্ষিপ্ত লড়াই অব্যাহত আছে। বিদ্রোহী নেতা বিলাল আগ শেরিফ জানান, বিচ্ছিন্নতাবাদীরা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আলজেরিয়ায় সাংবাদিকদের কাছে তিনি জানান, তার কথায়, বহু ইস্যুতে আমরা সম্মত হয়েছি, তবে চুক্তি সম্পাদনের আগে নানাবিধ সমস্যাদি এখনও রয়ে গিয়েছে। 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর মালিতে বিচ্ছিন্নতাবাদীরা 4 বার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। 2012 সালে ইসলামী জঙ্গিদের সঙ্গে উত্তরের মরুভূমি দখলের জন্য তারা জোট গঠন করে। ফরাসি পরিচালিত সামরিক হস্তক্ষেপে বিদ্রোহীদের অবস্থান ধ্বংসপ্রাপ্ত হলেও সেখানে বিক্ষিপ্ত হামলা চলতে থাকে। যুক্তরাষ্ট্র সরকার মালির সংগতি এবং দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে প্রাথমিক প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে। আমরা মালির সকল দলগুলিকে শান্তির প্রতি সকল প্রতিশ্রুতি মানতে এবং পরিপূর্ণ বাস্তবায়নে সম্পৃক্ত হতে অনুরোধ জানাচ্ছি। শান্তি প্রক্রিয়া এবং উন্মুক্ত আলোচনায় মালি সরকারের প্রতিশ্রুতির জন্য আমরা সাধুবাদ জানাই। শান্তি প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে আলজেরিয়া সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। মালিতে চলতে থাকা লড়াই সম্পর্কে আমরা আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা সকল পক্ষের কাছে যুদ্ধবিরতির চলমান চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে এবং আলোচনার মাধ্যমে ভেদাভেদ দূরীকরণের প্রতি সম্মত হতে আবেদন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার মালির জনগণের দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের প্রয়াসে সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করছে। আমরা মালির জনগণের শান্তির উদ্যোগে জাতিসংঘ পরিচালিত মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টেবিলাইজেশন মিশনের প্রতি আমাদের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন। আর এখন চিঠিপত্রের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন অমিত কর্মকার, গ্রাম কার্সি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। বেশ কয়েক বছর আগে আপনাদের কাছ থেকে ভিউ কার্ড এবং অন্যান্য সামগ্রী পাওয়ার পর থেকে আপনাদের অনুষ্ঠান শোনার প্রতি আমার আগ্রহ বেড়েছে এবং এখনও সেই আগ্রহ রয়েছে, এবং আমার মতো আরও অনেক শ্রোতা আগ্রহ সহকারে বেতার অনুষ্ঠান শুনুক, সেটার জন্য আমি নিয়মিত সবার সঙ্গে কথা বলে থাকি এবং আপনাদের রেডিও অনুষ্ঠান সম্পর্কে বলে থাকি। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই অমিত কর্মকার। ভালো লাগছে যে অন্যদেরও শুনতে উদ্বুদ্ধ করছেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ শহীদুল কায়সার লিমন, রেমাস আন্তর্জাতিক শ্রোতা সংঘ, বড়নল, ভিটিপাড়া, শ্রীপুর, গাজীপুর থেকে লিখেছেন। ছোট্ট চিঠি লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, আমার জন্য ক্যালেন্ডার পাঠাবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার অনুরোধের কথা জানিয়ে দিচ্ছি। দিচ্ছি। একটু আগে আমরা কথা বলেছিলাম আমাদের অনেক দিনের শ্রোতা এম শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা আটমূল আওড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব আটমূল বগুড়ার শ্রোতা এম শামসুল ইসলামের সঙ্গে। আসুন তাহলে শোনা যায়।
আসলে আপু আমি তো অনেক দীর্ঘদিনের একজন শ্রোতা, আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলায়, ক্লাবের নাম আটমূল আওড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব। এখানে আমি দীর্ঘদিন আপনাদের অনুষ্ঠান শুনি, অনেক ভালো লাগে। এখানে আমার যেটা মতামত আমি বলবো, নিরপেক্ষ খবর একমাত্র ভয়েস অফ আমেরিকাতে আমরা পাই, সেটা হচ্ছে বিশ্ব খবর যেটা আপনারা প্রচার করেন। তারপরে আমাদের প্রিয় অনুষ্ঠান যেটা মিতালি, এটা তো সবসময়ের জন্য আছে এবং থাকবে আমরা আশা করি। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যে, সেটা হচ্ছে আপনার হ্যালো ওয়াশিংটন। তারপরে যে কোনো দেশে যদি কোনো বর্বরতার শিকার হয় তার পাশে আমেরিকা থাকে, এটা এর জন্য আমি সবচেয়ে আশাবাদী যে, বিশেষ করে মিডল ইস্টে যতগুলো হয়েছে আমেরিকার সব তার পিছে ছিল আর কি।
ক্লাবের পক্ষ থেকে আপনারা বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কাজ করে থাকেন, তো এখন আপনারা কি কাজ করছেন সেটা আমাদের শ্রোতাদের জন্য একটু বলবেন?
বর্তমান আমার ক্লাব থেকে আমি যেটা কাজ করতেছি সেটা হচ্ছে বাল্যবিবাহ, ইপটিজিং এবং অন্যান্য নির্যাতনের উপরে। মূলত এখন এই কাজটাই আমরা বেশি মাথা নিচ্ছি আর কি, যেহেতু বাল্যবিবাহটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত, যে 18 বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয় সেটা আমরা সেই বিয়েটা বন্ধ করি। আর বিশেষ করে টিকাদান কর্মসূচি যখন ইপিআই ক্যাম্পিং হয় আমাদের এখানে আটমূলে, আমাদের যে হাসপাতাল আছে সেখানে আমার ক্লাবের 5 জন সদস্য যাও, ওখানে 5 বছরের শিশুদেরকে যে টিকাটা খাওয়ানো হয় সে কাজটা আমরা করি। এবং আমাদের এখানে যে কিছু আরো গরিব ধরনের ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুলে যাওয়ার উৎসাহ করি, এবং শীতের টাইমে আমরা কিছু শীত বস্ত্র তাদেরকে দিয়ে থাকি আর কি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল।
শ্রোতা বন্ধুরা, হাতে আর আজ বিশেষ সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে উঠতে হচ্ছে। লিখেছেন মোহাম্মদ মকবুল হোসেন, মিলন প্রামাণিক। শেষ চিঠিটি লিখেছেন আলিমুদ্দিন আহমেদ। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর এখন সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলছেন, দক্ষিণ চীন সাগরে চীন যে ভূমি দাবি করছে তা আন্তর্জাতিক নিয়মনীতি বিরোধী এবং যুক্তরাষ্ট্র বিতর্কিত ভূমির যে কোনো ধরনের সামরিককরণের বিরোধিতা করছে। আজ সিঙ্গাপুরে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বিষয়ক সম্মেলনে তিনি বলেন যে চীন যেভাবে দ্বীপ নির্মাণ করছে এবং এই সব কৃত্রিম দ্বীপের সামরিকীকরণের সম্ভাবনা সম্পর্কে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। শাংরিলা ডায়ালগ শীর্ষক নিরাপত্তা ফোরামে যোগদানকারী এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তাদের মিস্টার কার্টার বলেন যে বিবাদিত স্প্র্যাডলি দ্বীপের অন্য দাবিদাররাও যদি সেখানে তাদের চৌকি স্থাপন করছে, চীন অন্যান্যদের ছাড়িয়ে দ্রুত এগিয়ে গেছে। আজ শনিবার টোকিও থেকে প্রায় 900 কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে সুনামির কোনো আশঙ্কা নেই, কারণ এই ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল ভূমি থেকে অন্তত 600 কিলোমিটার গভীরে। অবশ্য টোকিওতে এই কম্পন অনুভব করা গেছে। স্থানীয় সময় রাত 8:25 সেখানকার ভবনগুলো দুলে ওঠে। ইটালির কর্তৃপক্ষ আজ জানিয়েছে যে লিবিয়ার উপকূল থেকে অদূরে ভূমধ্য সাগরে পাড়ি দেবার চেষ্টা করার সময় প্রায় 4,200 জনকে উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উন্নত জীবনধারণের জন্য আসতে চাইছিল। 22টি অভিযানে সম্পৃক্ত ইটালি নৌবাহিনী এবং জার্মান, আইরিশ, বেলজিয়ান ও ব্রিটিশ জাহাজের সাহায্যে উপকূলরক্ষীরা 4,243 জন উদ্ধারকৃত দেশান্তরী লোকজনকে সিসিলি সহ দক্ষিণ ইটালির পোতাশ্রয়ে নিয়ে আসে। নাইজেরিয়া জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক আক্রমণ চালিয়ে 13 জনকে হত্যা করেছে। নিরাপত্তা কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে শুক্রবার রাতে বিদ্রোহীরা বর্ণো রাজ্যের মাইদুগুড়িতে রকেটের সাহায্যে একটি আবাসিক ভবনে গ্রেনেড নিক্ষেপ করে। সিরিয়ার সক্রিয়বাদীরা বলছেন যে উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশে সিরীয় সরকারি বাহিনীর বিমান হামলায় 71 জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই অসামরিক লোকজন। ফিফার নবনির্বাচিত প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার সংগঠনটির $15 কোটি উৎকোচ সংক্রান্ত দুর্নীতির কেলেঙ্কারি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হচ্ছে। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, সঙ্গে প্রকৌশলী ছিলেন রাশেদ লামার। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.